29 অক্টোবর বৃহস্পতিবার 2015 বাদশা আমির মোহাম্মদ রুমি জমানা আরিফুল্লাহ হুজরতওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুম এর বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা ওলামায়ে কেরামের সামনে বয়ান। খানকা চিশতিয়া ঢালকানগর ঢাকা।
হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতহুম এর লেখা কবিতা কাবা শরীফের বহুত মহব্বত ইশকনী। কবিতার নাম কালো দেহে কালো পোশাক। কালো দেহে কালো পোশাক। 29 সেপ্টেম্বর 2015 মক্কা মুকাররমায় লেখা।
করাচি থেকে এক মেসেজ আসছে, ভয়েস মেসেজ, এই কবিতার উপরে। উর্দুতে বলে যে কালো দেহে কালো পোশাক পরে কি আমি ইতনা নফা হুয়া হ্যা। জি মুফতি শহীদুল সালাম মনে হয় এটার উর্দু করছেন না? মুফতি ওটা পাঠাইছে মনে হয়েছে, ওরা বহুত জাদা মুতাসির হয়েছে এটা পুরে। চল, কালো দেহে কালো পোশাক না, মুমতাজ সাহেবের বাসা থেকে মেসেজ আসছে। মমতাজ সাহেব পড়ে শুনেছে, লিখছে তার বিবি, পড়ে শুনেছে মমতাজ সাহেব বিবি, বহুত জায়গা তার সুরাত রেজার্ভেশন। মুফতি শহীদুল সালাম কাজ টাজ করতেছে কিছু মাসা, আল্লাহ করে শয়তান কান্দে না উঠে। শয়তান কান্দে উঠা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। শয়তান কিন্তু বসে নেই, ও সবসময় ব্যস্ত থাকে। চলো, মাথা খারাপ, কি করা যায়? 1500 বছর পার হয়ে গেছে, নবী নাই, চলে গেছেন, এখনো ইসলামের কাজ এত চলে, কি করা যায়? এই এক এক দিকে এক এক হামলা চালাই দিয়ে থাকেন, আল্লাহ হেফাজত করতে থাকেন দিনের খাদেমদেরকে। চলো ভাই।
কালো দেহে কালো পোশাক কি যে চমৎকার, কালো দেহে কালো পোশাক কি যে চমৎকার, নূরে নূরে পুরো শরীর কি যে চমকদার, কালো দেহে কালো পোশাক কি যে চমৎকার, নূরে নূরে পুরো শরীর কি যে চমকদার, কালো দেহে কালো পোশাক কি যে চমৎকার, জলে তোমার শরীর জুড়ে আলোর কি মিছিল, নিশি রূপে পাগল তব জগত নিখিল, জলে তোমার শরীর জুড়ে আলোর কি মিছিল, নি নিশির রূপে পাগল তব জগত নিখিল, কাছে পেতে খোঁজে তোমায় যখন প্রেমী ভুক, আরো উচ্ছল হয় হেরিয়া মায়া বিওই ছল হয় হেরিয়া মায়া বিয়ম, কাছে পেতে খোঁজে তোমায় যখন প্রেমী বুক, আরো উচ্ছল হয় হেরিয়া মায়া বিয়ম, আরো উচ্ছল হয় হেরিয়া মায়া বিয়ম। বিশ্বাসের মক্কা মাঝে আল্লাহ তোমার ঘর, কি অপরূপ তা জানলি মাই তাওহীদের নগর, বিশ্বাসের ধনির শুধুই ছাল কি ধনির শুধুই ছাল মানব ঢালের এই নগরী সদা প্রেম ছাই কি ধনির শুধুই ছাল লব্বাইক লব্বাইক ধ্বনির শুধুই ছলাচ্ছল। সালো দেহে কালো পোশাক কি যে চমৎকার, নূরে নূরে পুরো শরীর কি যে চমকদার, কালো দেহে কালো যে চমৎকার, কেউ বোঝে না কার ভাষা চোখে মহাব্বত, সব দেশের সব মানুষের কি অপূর্ব নিসবত, কেউ সব মানুষের কি অপূর্ব নিসবত, তাওয়াফ ঢালে আল্লামুখী সব প্রেমিকের মন, নেই তো হেথা আর কাহারো ভিন্ন ডিরেকশন, নেই তো হেথা আর কাহারো ভিন্ন ডিরেকশন, তাওয়াফ ঢালে আল্লামুখী সব প্রেমিকের মন, নেই তো হেথা আর কাহারো ভিন্ন ডিরেকশন, নেই তো হেথা আর কাহারো ভিন্ন ডিরেকশন।
কানেক কানেকশন বলা যায়, ভিন্ন কানেকশন বড়দেরই কানেকশন।
তাওয়াফ ঢালে আল্লামুখী সব প্রেমিকের মন, নেই অনন্ত হে তার কাহার ভিন্ন কারেক্ষণ, নেই তো হে তার কাহার ভিন্ন কারেক্ষণ।
অন্য কানেকশনও বলা যায়, অন্য কানেকশন বড় বড় অন্য কানেকশন।
তাওয়াফ ঢালে আল্লামুখী সব প্রেমিকের মন, নেই তো হে থার কাহার অন্য কানেকশন, নেই তো হে থার কাহার অন্য কানেকশন, নেই তো হে থার কাহার অন্য
ভিন্ন কানেকশনই মজা।
নেই তো হে থার কাহার ভিন্ন কানেকশন।
ওয়াহ 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 সুবহানাল্লাহ, ওয়াহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ।
মাসা মাতাফ সর্বত্র এক প্রেম সিক্ত কদম, মাসা মাতাফ ভালোবাসতে কাবার এই ছায়ায়, এসো ছুটে ভালোবাসতে কাবার এই মেলায়, ভালোবাসার এমনি দৃশ্য বিশ্বে আর কোথায়, এসো ছুটে ভালোবাসতে কাবার এই মেলায়, এসো ছুটে ভালোবাসতে কাবার এই মেলায়, এসো ছুটে ভালোবাসতে কাবার এই মেলায়, এসো ছুটে ভালোবাসতে কাবার এই
আর শেষ না হোক, তাই না? আরো লম্বা হওয়া জরুরি ছিল, আল্লাহ করে এটা আরো লম্বা হয়ে যায়। ওয়াহ বাহ সুবহানাল মাশাআল্লাহ। মানে শোনো, আরো কাবাওয়ালা বা মক্কাওয়ালা আজিম মহামান মদিনা শরীফ শুনলে একরকম লাগে, মনে হয় এটাই শুনি, কাবা শুনলে মনে হয় এটাই শুনি, আজিব হাল। ওইরকম যে পোলাবান বাপের কাছে গেলে বাবা চকলেট ফকলেট খাওয়া আদর করে কোলে লয়, তো মনে করে যে বাবার কাছে বসে থাকে, পরে ওর মা ওদিক থেকে ডাকে, এই কথা শোন, ওইখানে কি আর আসে না, মায়ের কাছে বসে থাকে।
কাবা শরীফের বিশ্ব মোহাব্বত নিয়ে আমার প্রাণপ্রিয় শেখ মোর্শেদ আরবিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বরকত মিল্লাহ লেখা কবিতা অশ্রু সজল নয়নে মিনতি জানাই অশ্রু সজল নয়নে এই মিনতি জানাই কাবা তোমার বিয়োগ ব্যথা মিশে গেছে তোমার সাথে পানের সবাঙ্গিনা বেজে উঠছে মায়ায় তব করুণ শোকের বিনা মিশে গেছে তোমার সাথে পানের সবাঙ্গিনা বেজে উঠছে মায়ায় তব শোকের বিনা তোমার কদর করেন যত ওলি আউলিয়া তোমার কদর করেন যত ওলি আউলিয়া আদবের সেই জ্ঞানে আমরা করুন দেউলিয়া আদবের সেই জ্ঞানে আমরা করুন দেউলিয়া কাবা তোমার বিয়োগ ব্যথায় ডুকুরে কাঁদে মন নেই বিলম্ব রওনা হবার আর তো বেশি ক্ষণ এক এক নজর তোমায় দেখার সৌভাগ্য মহান আকাশ জমিন হয় কি তাহার প্রভু সমমান এক এক নজর তোমায় দেখার সৌভাগ্য মহান আকাশ জমিন হয় কি তাহার প্রভু সমমান অশ্রু সজল আঁখি দিয়ে অশ্রু সজল আঁখি দিয়ে তোমায় দেখে যাই অশ্রু সজল আঁখি দিয়ে তোমায় দেখে যাই বিয়োগ ব্যথা বলার অদ্য কোন ভাষা নাই বিয়োগ ব্যথা বলার অদ্য কোন ভাষা নাই অশ্রু সজল আঁখি দিয়ে তোমায় দেখে যাই বিয়োগ ব্যথা বলার অদ্য কোন ভাষা নাই বিয়োগ ব্যথা বলার অদ্য কোন ভাষা নাই জলদি যেন আবার মাওলা কাবার দেখা পাই অশ্রু সজল নয়নে এই মিনতি জানাই জলদি যেন আবার মাওলা কাবার দেখা পাই অশ্রু সজল নয়নে এই মিনতি জানাই বিদায়ের এই তাওয়াফ না হয় বিদায়ের এই তাওয়াফ না হয় বিদায় চিরকাল, বিদায়ের এই তাওয়াফ না হয় বিদায় চিরকাল, গিয়ে আবার ফিরে আসার হয় যেন প্রেম ধার। আমিন
আমিন আমিন আমিন।
বিদায়ের এই তাওয়াফ না হয় বিদায় চিরকাল, বিদায়ের এই তাওয়াফ না হয় বিদায় চিরকাল, গিয়ে আবার ফিরে আসার হয় যেন প্রেম ঢাল, গিয়ে আবার ফিরে আসার হয় যেন প্রেম ঢাল। ঝরে অশ্রু যখন তখন বেশামাল অজ্ঞাতে, কি নিদারুণ ব্যথা অদ্য ভাঙায় বুকটাতে, ঝরে অশ্রু যখন তখন বেশামাল অজ্ঞাতে, কি নিদারুণ ব্যথা অদ্য ভাঙায় বুক তে, তোমার দয়াই হে দয়াময়, তোমার দয়াই হে দয়াময়, এলাম তোমার ঘরে, তোমার দয়াই হে দয়াময়, এলাম তোমার ঘরে, রেখো মওলা দু জাহানে শুধুই তোমার করে। তোমার দয়াই হে দয়াময় এলাম তোমার ঘরে, তোমার দয়াই হে দয়াময় এলাম তোমার ঘরে, রেখো মওলা দু জাহানে শুধুই তোমার করে, দু জাহানে রেখো মওলা শুধুই তোমার করে, রেখো মওলা দু জাহানে শুধুই তোমার করে, রেখো মওলা দু জাহানে শুধুই তোমার করে, রেখো মওলা দু জাহানে শুধুই তোমার করে। কাবা শরীফের গভীর মহব্বত নিয়ে আমার প্রান্তীয় শেখ মোর্শেদ কুতুবে আলম আর বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকতের লেখা কবিতা, কবিতার নাম কালো গেলাফ। কালো গেলাফ, কবিতা লেখার তারিখ 14 জিলহজ এর রাতে, 28 সেপ্টেম্বর 2015 মক্কা মুকাররমায়। মাওলা তোমার ভালোবাসার কি অনুপম শান, মাওলা তোমার ভালোবাসার কি অনুপম শান, ঘরে ডেকে পান করাও এ কি যে সারাবান, ঘরে ডেকে পান করাও এ কি যে সারাবান, মাওলা তোমার ভালোবাসার কি অনুপ পমশান ঘরে ডেকে পান করাও এ কি যে সারাবান ঘরে ডেকে পান করাও এ কি যে সারাবান কাবার এক এক দৃষ্টিতে হায় তাজাল্লির কি ঢেউ কাবা হতে দেখে যেন ওই আমার কে কাবার এক এক দৃষ্টিতে হায় তাজাল্লির কি ঢেউ দেখে যেন ওই আমার কে আরাফা মিনা মুজদালিফা কত কষ্টময় ভালোবাসার তুফানে হয় কি যে মধুময় আরাফা মিনা ভালোবাসার তুফানে হয় কি যে মধুময় ভালোবাসার তুফানে হয় কি যে মধুময় প্রখর রোদের শীতল করে যান প্রখর রোদের রুদ্রতাপে উষ্ঠগত প্রাণ তোমায় পাবার ব্যাকুলতা শীতল করে যান সব ফেলিয়া এই সুদূরে ছোটে মুসাফির কাউকে পেতে বুকে হাজি কি যে গো অস্থির সব ফেলিয়া এই সুদূরে ছোটে মুসাফির কাউকে পেতে বুকে হাজি কি যে গো অস্থির কাউকে পেতে বুকে হাজি কি যে গো অস্থির কোথায় ব্যবসা মা বাবার আদরের সন্তান মরু সে আজ ভুলেছে জাহান কোথায় ব্যবসা মা বাবার আদরের সন্তান মরুভূমির বুকে সে আজ ভুলেছে জাহান সবুজ শ্যামল পৃথিবীটা বিলীন কাবাতে সকল শোভা বিলীন একটি কালো পর্দাতে সবুজ শ্যামল পৃথিবীটা বিলীন কাবাতে সকল শোভা বিলীন একটি কালো পর্দাতে সকল শোভা বিলীন একটি কালো পর্দাতে কালো সুতার কালো গে সকল শাহী শান কালো সুতার উৎসর্গিত জীবন মদের তোমার রূপের পারে তাওহীদের জ্যোতি থাকুক মদের জীবন জুড়ে উৎসর্গিত জীবন মদের তোমার রূপের পারে তাওহীদের জ্যোতি থাকুক মদের জীবন জুড়ে তাওহীদের জ্যোতি থাকুক মদের জীবন জুড়ে তাওহীদের জ্যোতি থাকুক মদের জীবন জুড়ে
মুফতি সাহেব মশাল এই বছর হজ করে আসতেন তাই না? অল্প কিছু শোনাবেন
আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আসলে এই সফরের অনুভূতি আমার বলার কোন ভাষা নেই। আল্লাহ দামাত বারাকাত তোমার সাথে সফর, এই সফর কত মূল্যবান। এখানে তো ইশক মহব্বতের জায়গা, আর একজন আশিক এবং পুরো বিশ্ব যাকে আশিক হিসাবে চিনে। হযরত আলা দামাত বারাকাত মক্কা মুকাররমায় ছিলেন কিংবা মদিনা মুনাব্বরায় ছিলেন, সব আশিকিনরা যেন তার কাছে ছুটে আসত। আমরা দেখতাম যে দেখে অভিভূত হতাম, চিনে না, কিন্তু হযরত আলা দামাত বারাকাত তোমার দিকে পতঙ্গের মতো মানুষ ছুটে আসত, কেননা ওখানে জায়গাটাই ছিল আশিকিনদের মিলন। মদিনা মুনাব্বরায় আমরা আসার দুই দিন আগে ঘটনা, হযরত দামাত বারাকাত ঈশান নামাজের পরে হাম্মামে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর হাম্মামের দরজার সামনে আমরাও ছিলাম, ওখানে অপেক্ষমান বসেছিলাম যে হযরত দামাত বারাকাত হাম্মামে ওযু সেরে ইত্যাদি আসবেন, হযরতের সাথে আমরা থাকবো, এই ছিল। তো ওখানে এসার পরে একজন দাওয়াত দিতেছেন হযরত আলা দামাত বারাকাত, কোথায় থেকে এসেছেন বা ইত্যাদি। হযরত আলা দামাত বারাকাত সাথে কখনো কোনোদিন পরিচয় নাই,
হঠাৎ করে মসজিদ নববীর
চত্বরে, জি মসজিদ নববীর চত্বরে। তো বলছেন আমার বাসায় দাওয়াত আছে, হযরত আলা দামাত বারাকাত বললেন যে আমার তো জরুরত আছে, মশগুলি আছে। তিনি বললেন যে হাদিস শুনালেন যে কেউ দাওয়াত দেয় তো তুমি কবুল করো। তো হযরত বললেন যে আমার মশগুলি আছে, ঠিক আছে দাওয়াত কবুল, বাকি মানে এরকম বুঝালেন আর কি, যেরকম কাছাকাছি কথা যে
আগে থেকে আর একটা দাওয়াত তো আছে।
জি জি, আর একটা দাওয়াত আছে। এরপর তিনি বললেন যে আমার দাদা হাসান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাদা এই কথার দোহাই দিলেন যে আমার দাওয়াত আপনি কবুল করেন। আমি অবগত যে আল্লাহ আমরা হযরত ওয়ালা আমাদের কিছু চিনতে পারিনি, কিন্তু আসলে এখানকার যারা আল্লাহওয়ালা যারা আশিকিন তারা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা আশিকিন তারা আহলে বাইত তারা তারা হযরত ওয়ালা আমল বরকত দেখে চিনেছে। তাদের কি চক্ষু আল্লাহ তাআলা আমাদেরকে সে চক্ষু দেয় মানে আমরা পাইনি সে চক্ষু সেরকম। আমি ওখানে অভিভূত হয়ে গেলাম যে হযরত ওয়ালা আমল বরকত দাওয়াত দিতে কত মহব্বতের সাথে কত ভক্তির সাথে কত শ্রদ্ধার সাথে মানে ছুটে এসেছেন ওনাকে নিয়ে যাবেন।
এমন ভাবে উঁচু লম্বা লোকটা এমন ভাবে ধরছেন আমাকে সামনে একদম প্রথম বলছেন দাওয়াত আমার বাসায় খানার দাওয়াত আতকালীন আসা রাতের খানার জন্য দাওয়াত। তা আমি হাম্মামের দিকে যাব আর কি ওই গেটের সম্মুখে স্কেলেটার দিয়ে নামবো নিচ্ছে। তা আমি বললাম যে আমাদের তো কালকে চলে যাওয়া লাগবে জিন্দা তো আমরা একটু ব্যস্ত আছি। পরে উনি বললেন যে রসুল সাল্লাহ আলাইসলামের হাদিস শরীফ যে দাওয়াত দিলে কবুল করতে হয়। হ্যাঁ আমরা তো কি করি এখন আমরা তো অনেক বেশি ব্যস্ততার মধ্যে আছি। পরে আমাকে আটকানোর জন্য উনি বললেন যে জাদ্দি রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম আমার নানা লাগেন দাদা লাগেন নানা লাগেন নানা লাগেন এটাই অর্থ। এরপরে বললেন যে হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু আমার আমার নানা আমি তার বংশধর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর। এখন আর ছুটবার তো কোনো উপায় আছে কি? পরে আমি বললাম যে আমি কি করব যে আগে থেকেই রাত্রের খানার একটা দাওয়াত আছে তো সেটা আমি কি করতে পারি? পরে উনি বললেন আচ্ছা ঠিক আছে তো আমার জন্য দোয়া করবেন। পরে আমি দোয়া করলাম ওনার কাছে দোয়া চাইলাম। পরে উনি খুশি হলেন পরে মোয়ারা গাঁ ছিল না পরে উনি জোড়ায় ধরছেন এসা মোহাম্মদ কালকে আমাদের সফর তো এখন এই মুহূর্তে যদি আমরা যাই তো গেলেই তো আর চলে আসা যাবে না কোথায় নিয়ে যাবেন কি মোহাম্মদ কাফি সময় লাগবে সাথীদের সঙ্গেও কিছু কাজ আছে এখানে এমনি রোজা একদশের দিকে সালামের জন্য আমরা যাইতেছিলাম প্রস্তুতি স্বরূপ উজু করতে যাইতেছিলাম। তো আমার দিলের মধ্যে ছিল যে ভাই কে হুজুর না বাই দায় বাইনে দায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুজুর বাইনে দায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসামর লিসালাম আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাত্রিবেলার খানার দাওয়াতের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পেশ করার জন্য এই উপস্থিতি হাজিরি এটা রাতের এই মজাদার খানার দাওয়াতের চেয়ে আমাদের নিকট অধিক প্রিয়। এটা বলতে চাইছিলাম কিন্তু বলতে যাওয়াটা মানে খানিকটা বিতর্ক টাইপের হয় জন্য এটা এড়াই যাওয়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বলি কি তুমি বলো কি ভাই এক লড়াই শুরু হয়ে গেছে বরং নিজের কিছু অভিযোগ এবং সমস্যা পড়লে ফের বিরত থাকা হয়েছে কিন্তু মনের ভিতরে তারপরে আফসোস লাগছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরের দাওয়াতটা এটা গ্রহণ করতে পারলাম না এটা বহুতই কষ্ট বোধ হইতেছিল অন্তরে। পরে আবার খুব কষ্ট লাগছে যে ওনার নাম্বারটা রেখে দেওয়া দরকার ছিল মোবাইল নাম্বারটা রাখলে ফোনে যোগাযোগ করা যেত। হ্যাঁ আনাল্লাযী দাআউতাহু লিতুআমিল আশা ফি বাইতিকা চলুন চলুন।
আরো এই সফরের ভিতরে আরো অনেক কিছু হজরত ওয়ালা দামাল বরকাতের দেখার তৌফিক হয়েছে আল্লাহ তাআলার মেহরবানিতে। বাইতুল্লাহ শরীফের হাজিরির একটা কথা বলি, যে হজরত ওয়ালা দামাল বরকাতের মামুল ছিল যে মাগরিবের পর ইশা পর্যন্ত বাইতুল্লাহ শরীফের ওখানে কাবা শরীফের সামনে নিয়ে ওখানে বসতে না। তো ওই সময় আমরাও তো অন্যান্য সময় হাজির হতাম বা যেতাম, আসলে একজন আশেক এক প্রেমিক কিভাবে কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে, সেই দৃষ্টি আর সেই অবস্থাটা দেখার মতো, ওটা বলার মতো কোনো ভাষা নাই আমার কাছে। সত্যি আমি এটা দেখতাম আর এত বেশি আবেগ আপ্লুত হতাম এবং এত বেশি মনের ভিতরে তোলপাড় হতো যে সেটা বলার মতন, আর মনে হতো যে মানে সব রহমত মনে হয় এদিকে টেনে নিয়ে আসতেছে, এত ভালো লাগতো। ওখানে যতক্ষণ হযরত ওয়ালা দামাতের সাথে বসে থাকতাম খুব বেশি ভালো লাগতো, খুব বেশি মনে হচ্ছে রহমত মুতাওয়াজ্জো হচ্ছে দিকে এরকম লাগতো। আর এইভাবে তাকিয়ে থাকতেন যে আসলে মানে কোন প্রেমিক দুনিয়াতে এরকম তার প্রেমিকার দিকে তাকিয়ে থাকে বলে মনে হয়, এইরকম ভাবে তাকিয়ে থাকতেন হযরত ওয়ালা দামাত। মনে মনে বলতাম যে আল্লাহ হযরত ওয়ালা দামাত বরকাতুহুম যেভাবে যে ইশক মহব্বতের সাথে তাকিয়ে আছেন, যেই যে দৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকেও সেটা দান করেন, থেকে থেকে এই কথা বলতাম। আল্লাহ এইরকম না জানি আমার যে হযরত বরকাতের সাথে তওয়াফ ছুটে গেল। আসলে মানে আল্লাহ তাআলা আমাদের ভিতরে অনেক বড় নিয়ামত দান করেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের কদর করার তৌফিক দান করেন। এক একটা তওয়াফ মানে এতটা মানে ভালো লাগতো এবং এত ইতমিনান লাগতো কি যে বলা, নিজে নিজে তওয়াফ করে দেখেছি কিন্তু এরকম মনে হয় না। অন্যান্য সময় তওয়াফ করতাম কিন্তু খেয়াল করতাম যে হযরতুল্লাহ দামাত বরকাতুহুম কখন তওয়াফ করবে, ওই তওয়াফের সাথে থাকলে খুব ইতমিনান লাগতো। আমরা ঘরের ভিতরে এসে আবার সাথীদেরকে আলোচনা করতাম যে বলতাম যে একা একা তওয়াফ করলে তো এই মজা লাগে না, বা এই এই বিষয় অনুভূতিও দিলের ভিতরে আসে না। আর এতটা শান্তির সাথে হযরতুল্লাহ দামাত বরকাতুহুম যে তওয়াফ করে এতটা শান্তির সাথে, এতটা ধীরস্থিরতার সাথে, আর কখনো এরকম ভাবে তওয়াফ করার সুযোগ হয়। আমরা তো মাসলা পড়েছি বিভিন্ন, কিন্তু আসলে তওয়াফের আসল সুরত এবং হাকিকাত হযরতুল্লাহ দামাত বরকাতুহুম সাথে তওয়াফ করে এই মজা পাওয়া, এত ইতমিনানের সাথে তওয়াফ। আর আল্লাহর কি মেহরবানি, যত ভিড় থাকুক হযরতুল্লাহ দামাত বরকাতুহুম তওয়াফে নেমেছেন তো খুব ইতমিনানের সাথে তওয়াফ হয়ে গেছে। তওয়াফে জিয়ারত আমাদের এত আসান হয়েছে কি বলা, আমরা তো ভয় পাচ্ছিলাম যে আল্লাহ তওয়াফে জিয়ারত সময় কি ভিড় হয় না, এত অল্প সময় সেদিন কোনো এক ঘন্টার ভিতরে তওয়াফ হয়ে গেল। অথচ হযরতুল্লাহ দামাত বরকাতুহুমের নফল তওয়াফ যেগুলো থাকে ওগুলোই প্রায় সোয়া ঘন্টা দেড় ঘন্টা মতো সময় প্রায় লেগেছে, প্রায় এরকম সময় লাগে, ভিড়ও থাকে, কিন্তু সেদিন এত তাড়াতাড়ি দ্রুত তওয়াফ হয়ে গেল। কিন্তু দ্রুততার সাথে কোনো জায়গায় হাঁটা হয়, মনে হচ্ছে তওয়াফের ভিতরে খেলে মাথা আমরাই খেলাম আর কোন না এরকম। এবং হযরতুল্লাহ দামাত বরকাতুহুম তওয়াফ শেষ করে বলেন ভাই খুব আরামে তো শেষ হয়ে গেল, মনে হচ্ছে একবার আমরা খাস রহমতের ভিতরে তওয়াফ করলাম এরকম লেগেছে। আসলে বলে আসলে বোঝা যাবে না, মিষ্টি যদি আসলে বলা যায় মিষ্টি খুব সুস্বাদু, খুব ভালো মিষ্টি, সোনামিয়া মিষ্টি এনে পাওয়া যায়, এটা খেলে পরে বোঝা যাবে যে আসলে কিরকম। হযরত আমার দ্বারা কেমন সেটা আসলে তওয়াফ করার কি মজা, মসজিদে নববীর হাজিরি সেখানে সেখানে বিশেষ এক হালত আমরা লক্ষ্য করেছি, সেটাও বলি আমাদের সাথীদের ভিতরে সবাই যেন এখানে মুখে মুখে ছিল। হযরত আমার দ্বারা কেমন মক্কা মুকাররমায় শুরুর দিকে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, পেটের ব্যথা ছিল, শারীরিক ভাবে মাজুরি ছিল, কিন্তু মদিনা মুনাওয়ারা যাওয়ার পর থেকে হযরত আমার স্বভাব হয়ে গেছে, এইরকম কুবাতে জওয়ানি দেখার মতো মনে হচ্ছে বাড়িতে এসে গেছে, খুব খুব জওয়ানি দেখা গেছে। লম্বা লম্বা নামাজও পড়ছেন হযরত ওরা আমাদের কাছে মদিনা মুনাওয়ারা, এরকম নামাজ দাঁড়িয়েছেন যে খুব সুন্দর লাগতো। হযরত হাফিজ জহির রহমাতুল্লাহ আলাইহির সফর নামা পড়েছিলাম, ওটা দেখতে ওরকম লাগতো, মনে হচ্ছে যে হাফিজ জহির দাঁড়িয়ে আছেন। আমরা আমি নিজের থেকে পারিনি হযরত ওয়ালা দামাদ বগা তোমার সঙ্গ দিতে এতটা, কিন্তু যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি এরকম সফর আর হয়নি। আমার সফর এর আগেও হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। বাইতুল্লাহ শরীফের সফর আসলেই তো অনেক বেশি এটা মূল্যবান সফর, আল্লাহ তাআলা যাকেই সেখানে হাজিরের তৌফিক দান করেন তো সেটা তার জন্য অনেক বড় সাআদাতের ব্যাপার। কিন্তু কামেল আল্লাহওয়ালা যারা আছেন, বিশেষ করে আমাদের হজওয়ালা দামাদ বেগাতুমের সাথে সফর, এটা তো এক ভিন্ন ধরনের সফর। এটা হৃদয়ের ভিতরে অঙ্কিত এবং সবকিছু লিপিবদ্ধ করা আছে, এটা ভাষায় ব্যক্ত করার মতো বিষয় না। আর একটা বিষয় আমি ওখানে খুব খেয়াল করেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এমনি দান করেছেন যে না চাইতেই দান করেছেন, বড় বড় নিয়ামত যেটা, এটা হজের সফরে আমাদেরকে খুব ভালো করে বুঝে এসেছে আলহামদুলিল্লাহ। হযরত আল্লাহ তাআলা আমাদের কাছে পুরো আলম পুরো বিশ্ব কদর করছে, বিশ্ব থেকে মানুষ ছুটে ছুটে আসতেছে, পুরো আলম থেকে, পাকিস্তান থেকে, হিন্দুস্তান থেকে, বড় বড় আলেম, বড় বড় হযরত যারা যারা অনেক মাশায়েখ তারা হযরত আলাদামের সাথে ছুটে ছুটে আসতেছেন। হযরত আলাদামের মদিনা মুনাওয়ারায় মক্কা মুকাররমায় এমন এমন জায়গায় বসতেন, প্রতিদিন এক জায়গায় বসতেন। এমনি তো সাধারণত ওলামা ইকরাম বসার একটা নির্ধারিত স্থান থাকবে, কিন্তু হযরত আলাদামের এক জায়গায় বসতেন না, বেশ বসলেই তো বেশি মানুষ হুজুম হবে, লুকিয়ে লুকিয়ে থাকতেন। কিন্তু দেখা যায় ছুটে ছুটে মানুষ আসতেছে, সবাই দেখলেই বোঝা যেত যে ওনারা তাকে খুঁজতেছে, বড় বড় আলেমরা সকলেই আলহামদুলিল্লাহ। ওখানে গিয়ে আমাদেরকে আমার দিলে আমার নিজের ইসলাহ হয়েছে যে আসলে আরো বেশি কদর করা উচিত, তার থেকে আরো কিছু নেওয়া উচিত। দুনিয়ার মানুষ হযরত ওয়ালা দামাদ বরকাতুল্লাহ থেকে নিতেছে, সবাই মুতাওয়াজ্জেহ হযরত ওয়ালা, তো আমরা আসলে গাফিল পড়ে আছি। আসলে আমার নিজের কথা বলি যে আমি নিজেই গাফিল, তো আল্লাহ তাআলা আমার ভিতরে আরো বেশি সচেতনতা তৈরি করেন, হযরত ওয়ালা দামাদ আরো বেশি নেওয়ার তৌফিক দান করেন, এবং হযরত ওয়ালা দামাদ বরকাতুল্লাহ খাস মহাব্বত, দিলের গভীর মহাব্বত আল্লাহ তাআলা আমাকে নসিব করেন, এবং আমাকেও আল্লাহ তাআলা হযরত ওয়ালা দামাদ বরকাতুল্লাহ সবচেয়ে বেশি মহাব্বত করার তৌফিক দান করেন।
আমল শুনবেন না, আমি মনে মনে বারবার খুঁজতেছিলাম যে আনসারি কই, শুরু থেকে ছিলেন ছিলেন বলছে সাবাস, ঠিক আছে।
আমরা যখন ওমরার তওয়াফ করতে যাব তার আগ দিয়ে মসজিদে হারামের চত্বরে আমরা বসলাম, হযরত ওয়ালা দামাদ বরকাতুহুম বলছিলেন যে আমরা এখন ওমরার জন্য যাব, অর্থাৎ তওয়াফ করব বা সাই করব, তো তওয়াফের কিছু নিয়মাবলী আমাকে বললেন হযরত ওয়ালা দামাদ বরকাতুহুম যে আপনি বলেন, সাথীরা সবাই আছেন, নতুন সাথীরা আছে, তো তাদের সামনে আমি বললাম হযরত ওয়ালা দামাদ বরকাতুহুম পাশেই শুনছিলেন এবং যে জায়গায় যে সমস্ত জায়গায় ভুল হচ্ছিল ইসলাম করে দিতেছিল, তো রমল পর্যন্ত আসলে পরে বললাম যে হযরত রমল করে দেখাবো কিনা, তো মারু যেভাবে আমরা রমল করি সেভাবে রমল করলাম, হযরত সাহেব বললেন যে এই রমল ভুল, এটা সই না, মানে বিলাজি জাগে এবং বিলম্ব করলেন না, এবং হযরত খুব শক্ত মজবুত করে বললেন যে এটা কখনো সই হতে পারবে না, তা আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। কেন না আসলে আমরা যেভাবে পড়েছি এবং মানুষকে যেভাবে তালিম দিয়েছি এইভাবেই দেখেছি আমি। কোন সময় আসলে এটা ভিন্ন ভাবে হয় বা ভিন্ন কিছু এটা চিন্তা করতে পারিনি। তুমি যখন এই কথা বললেন তো হঠাৎ কিছুক্ষণ মনে তো আসলো সব জিনিস সাথে সাথে মানতে চায় না, বা হজরত আলাদা মাধ্যমে আছেন সব সবই বলি।
ঠিক আছে,
তো কিছুক্ষণ চুপ থাকলাম আর কি। হজরত বললেন যে তিনি দেখালেন না বা কিছু বললেন না যে কেমন রমন, বলছে এটা ঠিক না,
ঠিক না, ঠিক না,
এবং খুব যত্নের সাথে বললেন।
তো
এমনি তো হজরত আলাদা বারকাতুর সাথে মানে অনেকদিন থেকে আসা যাওয়া হজরত আলাদা বারকাতুর সাথে আছে, এই জন্য তার ইলমের রুসুখ আমার ভিতরে এটা রাসে কাছে, তো এই জন্য তখনই তাজালজুল হয়ে গেছিল। যে অবস্থা ছিল সেটা জালজালা হয়ে গেছে, বাকি মানে অন্যান্য যে সমস্ত হাওয়ালাদার সামনে ছিল সেগুলো আসতেছিল বারবার, যে এই হাওয়ালা সেই হাওয়ালা এটা দিয়েছি বা এইভাবে দেখেছি ওইভাবে দেখেছি। তো ইতিমধ্যে আমাদের সাথে একজন ছিলেন, এক ভাই ছিলেন, তিনি বললো হুজুর হাজরত আমি রুমাল
দেখাই,
তিনি রুমাল দেখে তুমি খুব মজা লাগে, সেটা উনার থেকে দেখলে ভালো, আপনারা এটা দেখে নিন খুব মজা। উনি ওইরকম রমল দেখাতে পারবে কিনা আমি জানা নাই, কিন্তু অনেক মজা। এই সফরে সবচেয়ে বেশি মজার ঘটনা হলো রমল।
আল্লাহ তাআলা মাফ করে। পরে
এরপরে হজরত আলাদা আহমদ বারাকাতুম ইয়েতে নামলেন, তওয়াফে নামলেন, আমরা খেয়াল করতেছিলাম কিন্তু তিন চক্র পেরেশানি লাগতেছিল যে চক্র তো শেষ হয়ে যাচ্ছে কিন্তু রমলের ইয়া তো হাকিকত বা সামনে আসতেছে না, বা হজরত আলাদা আহমদ মাঝে মধ্যে যেভাবে তওয়াফে ই করতো, পরে খেয়াল করলাম যে যেভাবে রমল করতেছিলেন তো তখনই বুঝে এসে গেছে যে আসলে রমল এরকমই হওয়া উচিত। হ্যাঁ, এরপরে
প্রচন্ড ভিড় ছিল, তো অনেক অনেক ভিড়, কমল করতে তো জায়গা একটু ফাঁকা ফাঁকা লাগে, এমনটা এবার মুশকিল ছিল।
ওমরার তরফে তো খুব ভিড় ছিল, ওই সময় আমরা শেষের দিকে যেহেতু গেছি সেই তুলনায় হজের যে তফ ছিল আমাদের ওটা তফ জিয়ারত সেই তুলনায় একটু কিছুটা ফাঁকা ছিল বা একটু আরাম হয়েছে ওখানে। তো সেখানেও হজরত আলাদা আহমদ বারকাতুর মাঝে মাঝে রমলের যে এরকম ইয়ে দেখেছি, আমরা পিছিয়ে ছিলাম, আমি একবারে ঠিক পিছিয়ে থেকে আমি হজরত আলাদা আহমদ বারকাতুরকে ফলো করতেছিলাম যে কিভাবে তিনি রমল করে এটা আমি দেখার খুব চেষ্টা করছিলাম। তো প্রথম তিন চক্করে হজরত আলাদা আহমদ বারকাতুর যেভাবে কাঁধ হেলিয়ে দুলিয়ে বা যেভাবে বীরত্বের সাথে হাঁটছিলেন সেটা খুব দেখার মতো। হজরত আলাদা আহমদ বারকাতুর বলছিলেন যে কোন সময় যে ওমরার ওমরার জন্য আসা হয় তখন তো একটু ফাঁকা থাকবে, তখন করে মানে তখন রমল করে দেখাবো ইনশাআল্লাহ। তো দোয়া চাই সকলের কাছে আল্লাহ তাআলা যেন আমাকে হজরত আলাদা আহমদ বারকাতুর সাথে বারবার সফরের তৌফিক দান করেন, অন্তত পক্ষে একবার রমলটা দেখার জন্য তো যাওয়া জরুরি হয়ে গেছে।
রমল লোকেরা বুঝে একবারে কঠিন ব্যাপার, সারা দুনিয়া থেকে আসে ফাল দেয় গাড়ি, আরে ভাই রমল তো ফাল দেওয়ার মান, ফাল দেওয়া একদম নিশ্চিত একটা ভুল জিনিস, সবাই শিক্ষা দেয় এটা ফাল দেওয়া ই করো সেই করো, বহুত আফসোস। রমল যে এক বিস্ময়কর আমল, যে জবরদস্ত এক সুন্দর এবং নূরে পরিপূর্ণ আমল, রমল এক আলা দরজার এসকিয়া আমল, আল্লাহের উচ্চ স্তরের মহব্বতের এক তুফানি বহির্প্রকাশ। কিন্তু এটা হয় না লোকদের রমল না বুঝার কারণে।
পরবর্তীতে হজরত আলাদা আহমদ বারকাতুর জুবদাতুল মানাসিক থেকে হাওলা বের করে দেখিয়েছেন, যদি দেখেন এখানে কি লেখা, তো ওটা দেখেও খুব দিল ইতমিনান হয়েছে যে আলহামদুলিল্লাহ হজরত আলাদা আহমদ বারকাতুর যেভাবে দেখান রমলের সেটাই সহি হবে।
আল্লাহ আমাদের মাফ করে দেন। হজের সফরে মুনাসিব সাথী না হলে মুশকিল। আগে থেকে তরবিয়ত ইয়াফতা আহবাব হলে আল্লাহর মহব্বত ওয়ালার রসুল্লাহ সাল্লাহ মহব্বত ওয়ালা হয় না, এবং এতাতওয়ালা আখলাক প্রশ্ন সুলুক এগুলো যদি থাকে, লড়াই ঝগড়া না হয়, তাদের সফরে বড় সুকুন এবং বড় নূর থাকে। লড়াই ঝগড়া ইত্যাদি হজ্জের সফরকে মলিন করে ফেলে মারাত্মকভাবে, বড় মুশকিল মামলা। মানে যার দিল থাকবে আল্লাহর সঙ্গে মশগুল, সে লড়াইতে মশগুল, তা আল্লাহ কেসা নারাজ হন, কতটা নারাজ হন। তুই থাকবি আমার নিয়ে মশগুল, তুই লড়াইতে মশগুল, এই কোন ধরনের মহব্বত করতে আসলি এখানে? জটিল প্রশ্ন না, কঠিন প্রশ্ন না। ধরুন আল্লাহ হজ্জের সফরে যাওয়ার আগে আল্লাহর মহব্বত এবং আল্লাহর ঘরের আদব, হারামাইন শরীফের আদব, এগুলো শিখবার তৌফিক দান করেন, এবং ওইটা শেখা যাবে কিতাবে না, কোন আল্লাহ ওয়ালার সুহবত। এখন তো আমরা খেলাফত পাওয়া সব বিশ্বাস, হ্যাঁ না, আল্লাহের খাস ফজল রহমত যার সঙ্গে, আশা কোন আল্লাহ ওয়ালা তালাশ করেছে। পিসার তো অনেক ছিলেন, হ্যাঁ না, শাহ আর্দুর জমানায়, আমার শেখ রহমতুল্লাহ আলের জমানায়, যে দুই বুজুর্গের যে শান ছিল, যে আল্লাহর মহব্বত এবং যে মারফত ছিল, যে ফাহমে দিন ছিল, আল্লাহ তালার দিন বোঝার ক্ষেত্রে যে মাকাম ছিল, আসলাফ ও আকাবের উম্মতের মিরাসের যে ধারক বাহক তারা ছিলেন, এবং আকাবের নূরে যেমনটা সিক্ত নূরান্বিত রঞ্জিত ছিলেন, এমনটা মশাই কম পাওয়া যায়, বিরল। আজও যে মক্কা শরীফ মদিনা শরীফের বিড়ালরা আছে না, এদেরও আছি মামলা, যে বড় বাবকার কোন উশৃঙ্খল টাইপের বিড়াল দেখিনি আমরা আজ পর্যন্ত। বিড়ালরাও খুব ভদ্র, সরাফা মনে হয়েছে সব।
হজের সফরের ভিতরে যতগুলো বায়ান ছিল, বিশেষ করে ওলামা ইকরামদের জন্য আমি বলি যে এটা আমাদের জিন্দেগির জন্য পাথর, এক একটা বায়ান, আমার মনে হয় এক একটা বায়ানই আমাদের জিন্দেগির জন্য যথেষ্ট। এক বায়ান, এইরকম মানে জামে, এরকম জামে বায়ান আমি আর কখনো শুনিনি, এটা সম্ভবই না এইভাবে বায়ান করতে। আমি নিজের থেকে খেয়াল করেছি এগুলো সবগুলো নিয়ে সুন্দরভাবে মাহফুজ করে রাখবো এবং এগুলো আমার জিন্দগির জন্য বানাবো, এটা বলি আর কি। যে হজরত সফরের ভিতরে হজরত ওয়ালাদ আহমদ বরকাতুল্লাহর উপরে আল্লাহ তাআলা যেই মেহরবানি করেছেন, ওখানে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কেরই একটা বহির প্রকাশ ছিল। তো এই জন্য পতঙ্গের মতো মানুষ ছুটে ছুটে আসত, ওখান বিদেশে এক ভাই থাকতেন, উনি আমার সাথে পরে বলছিলেন যে নামটা এখন খেল নেই, যে তিনি বললেন যে হযরত ওয়ালা দামত বরকাত তোমার সাথে তো ওনার নাম শুনেছি কিন্তু ওনার বায়ান শুনে ওনার প্রতি খুব বেশি মহাব্বত হয়ে গেছে। তো সব ঠিকানা ঠিকানা নিলেন আমার কাছ থেকে, যে আসলে খুব বেশি আমাদের উপরে উনি ইচ্ছা করতে থাকছিলেন যে আপনাদের কত সৌভাগ্য যে এরকম শেখ পেয়েছেন। তো আসলে হজের সফরে এমন কিছু ঘটনাগুলো ঘটেছে যেটা আসলে আমার নিজের জন্য অনেক বেশি ফায়দা হয়েছে, এবং আসলে হজওয়ালা দামাদ বরকাতুল্লাহ আল্লাহ তাআলা যেন, আমি নিজে দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন আমার কদর করার তৌফিক দান করেন, তার তালিমাত এবং তার যে সমস্ত ইয়েগুলো আছে, আখলাক আছে, এগুলো আমাদেরকে শিখার তৌফিক দান করেন, পুরো বিশ্বকে হয়রান করায় এক একটা সিফাত এবং এক একটা আদা, এক একটা হারাকাত, এবং আশিকিনদের মিলন মেলার ভিতরে সেই আদা বড় ব্যাকুল করা আদা।
মাফ করে দেয়। বাংলাতে বলেন, ইংরেজিতে বলতে চাইলে ইংরেজি বোঝার এখানে লোকজন খুব আছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি আসলে দাঁড়াইছি হযরতের কিছু বলার মতো যোগ্যতা আমার নাই, আমার মনের সামাজিক একটা অনুভূতি বলার জন্য মূলত আমি আপনাদের এখানে দাঁড়াইছি। হুজুরে বলছিলেন রমল, আমি এখান থেকে মোটামুটি শুরু করতে চাই। হুজুরে বলছে, হযরত জি বললেন কি আপনি রমল করে দেখেন, এটা কিরকম রমল? ওর সাথে সাথে আমাদের সাথে দলের রেজবি একটা ছেলে, আমি একটু রমল করে দেখাই। তুমি কি ডান্স করার ট্রেনিং দিছ? আমার মনের মধ্যে একটা বিরাট প্রশ্ন হয়ে গেছে, আসলে রমলটা কিরকম? তো দেখার মতো তো কোনো সুযোগ হয় না। আপনারা যারা আছেন এখানে নিশ্চয়ই খেয়াল করেন, হযরত আলা যখন হাঁটেন তার মধ্যে একটা বাছাই একটা ভাব, মানে দেখলেই মনে হয় একটা আলাদা কিছু মনে হয় না সকলের কাছে, খালা হযরতের হাঁটাটা। ওর মধ্যে তো প্রচন্ড রকম ভিড়, যখনই একটু মানে ফাঁকা হইতো বা একটু আপা হইতো, হযরত এমন শান মানে হাঁটতেন, আমার মনে হইতো এই রমল আসলে। সে যে কি অবস্থা ভাইয়া, এটা মানে আসলে না দেখলে চোখে আমরা বর্ণনা করে বোঝানো কঠিন জিনিস। শুধু এইটাই না, হুজুর তো বলছেন আমরা যতবার তাওয়াফে নামছি এত ভিড়, এত প্রচন্ড ভিড়, আপনি ভাবছেন যে আল্লাহ কেমন করে এর মধ্যে তাওয়াফ করে? আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, এমন ভাবে তাওয়াফের তৌফিক হয়েছে। কখন যে আমাদের তাওয়াফ শেষ হয়ে গেছে এটা আমরা অনুভবই করতে পারি, বিশেষ করিয়া ফরজ তাওয়াফ যে আল্লাহ আমাদের কিভাবে করাইছেন ওই ভিড়ের মধ্যে। আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল, আমার শরীর অসুস্থ ছিল, আমি বলি যে কখনো সেই অসুস্থতা এখনো আছে। কিন্তু ওই তাওয়াফটা বিশেষ করে ওইটি এমন ভাবে হয়েছে কি সময়ের মধ্যে, মানে আমার ওই অনুভূতিটা ব্যক্ত করার মতো আমার ভাষা নাই। আল্লাহ দরবারে লাখ শুকরিয়া, হযরতের পাশে থেকে এগুলি দেখার তৌফিক পেয়েছি। এরপর আমরা যখন সাইর ওখানে গেছি, এত প্রচন্ড ভিড়, হযরতালার ডান হাত দিয়া মুফতি সাহেবের ধরা, বাম হাত দিয়া মহাত্ম তৈয়ব সাহেবের ধরা। আমি ওখানে নালায়কের মতো একটা কথা বলে ফেলাইছি যে হযরত এর মধ্যে কোন ক্রিমেই সম্ভব না। হযরত আলা বলে, ভাই এই ধরনের কথা এখানে বলেন? তা আমি সাংঘাতিক ভাবে লজ্জিত হইলাম, সাথে সাথে তওবা করলাম। এবং হযরত বলছে যে এইসব জায়গায় জমানকে সম্ভাল করে কথা বলা দরকার। এরপরে আমরা একটু দূরে ঘুরিয়া ওই আবু জাহেলের বাড়ি যেদিক ওই দিকের গেট দিয়ে আমরা ঢুকছি, ভাই ভিড় ছিল ওদিন প্রচন্ড রকম। ওদিন আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া। তা আমার মনের মধ্যে অত কষ্টের মধ্যে একটাই ছিল যে সবুজ বাতির মধ্যে যে হযরত যখন দৌড়ান, ভাই ওইটা আমার দেখার, আমি সবসময় পিছনে থাকতাম এবং প্রতিবারই দেখতাম, আল্লাহ শুকর আদায় করতাম এবং মনে আমার অনেক আনন্দ লাগতো হযরতের ওই অবস্থাটা দেখে। এবং ওইটা দেখার জন্য আমি হযরত পিছনে পিছনে সবসময় থাকতাম, আর এও থাকতাম যে হযরত অসুস্থ মানুষ কোথায় রাখো, পাশে পাশে থাকার চেষ্টা করছি। ডান পাশে থাকতেন অধিকাংশ সময়, বাম দিকে মরণাত্মক থাকতেন, পিছন দিকে আমি থাকতাম। আল্লাহ পাকের দয়া এবং অশেষ মেহরবানি, সব কথা তো বলার মতো অবস্থাও নাই। আমরা সাধারণত মাগরিব এর আগে বাইতুল শুভে যাইয়া নামাজ, মাগরিব এশার পরে হযরত আতিক খ্রিস্ট দেখা করতেন, এরপরে আবার এইসব কিছুক্ষণ ওখানে থাকতাম। কিন্তু কিন্তু আমরা যখনই বাইতুল শরীফে যাইতাম এত ভিড় থাকতো, মানে মনে হতো কোথায় দাঁড়াবো, কেমনে দাঁড়াবো, কি করবো, হজরত হাঁটতে থাকতেন, আমরা পিছু পিছু চলতে থাকতাম, আল্লাহ পাকের তবে লাখো সুদ দিয়ে এমন এমন জায়গায় আল্লাহ মিলেই দিত, চিন্তাই করতে পারতাম না যে ওইখানে যে আমরা এইভাবে একটা জায়গা পাইয়া যাবো। সবশেষের দিন যে আমার জুমার দিন আগেই গেছি, তারপরও এত ভিড়, হাঁটতে 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 এক জায়গায় সব ওখানে আর বন্ধ করে দেয়, আবার এক জায়গায় বন্ধ করে দেয়, এমন এক জায়গায় যাইয়া জায়গা পাইলাম ভাই, পুরা রৌদ্র এবং তার মধ্যে দাঁড়ানো অস্থির হয়ে গেলাম। হজরত বলে যেটা তৈল বানো না, কিন্তু ভাই আমি আমি জানি না ওখানে আসলে কি কোন আমরা মানে এসির সামনে দাঁড়াইছিলাম না, আল্লাহ পাকের দয়া মেহরবানি না, হজরতের কি আমি এখনো আমার মাথার মধ্যে আসে না, যেখানে আমরা দাঁড়াইছিলাম একদম পুরা রৌদ্র, কিন্তু ঠান্ডা বাতাস, হিমেল বাতাস আসতেছিল এখানে, এবং এই যে আর কাছাকাছি খোলা মাঠের মধ্যে, এমন না যেটা রুমের মধ্যে আছে ওইখান থেকে রুমের মধ্যে থেকে আসে, খোলা মাঠের মধ্যে এমন হিমেল বাতাস আসতেছিল, অত রৌদ্রের মধ্যে আমাদের ঘামায় নাই, আমরা পরেশানি হই নাই, আমি বারবার হজরতের দিকে তাকাইতেছিলাম, এদিক ওদিক তাকাইছিলাম যে ব্যাপারটা কি, ঘটনাটা কি, এই অনুভূতি আমার ওইখানে, এবং এমন বাতাস ঠান্ডা মনেই হয় না যে আমরা রৌদ্রের মধ্যে দাঁড়িয়েছি। এইখানে আমার সবচেয়ে মানে অভিজ্ঞতার মধ্যে এটাই, আমি এখনো আমার মনে ওই জায়গাটি নিয়ে প্রশ্ন যে এই বাতাসটা কোথা থেকে আসতো ওই সময়টায়। আলহামদুলিল্লাহ এরপরে আবার লোকজন বাড়ি আমরা অধিকাংশ সময় আল্লাহ পাকের মেহরবানি ঘুরিয়ে গাড়ি এমন একটা জায়গা পেয়ে গেছে যে আল্লাহ তালা বাইতুলের মধ্যে আমাদের নিয়ে গেছে, একটু ঘুরিয়ে গাড়ি হইলো এক পথে গেছি বন্ধ, আর এক পথে বন্ধ হর্দ তালা হাঁটতেছিলেন, কোনো না কোনো ভাবে দেখা গেছে যে আমরা বাইতুলের মধ্যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ঢুকে গেছি। হজরতের বলবো কি, হজরত আল্লাহর ঘরের দিকে তাকাইতেন, হজরতের চেহারার দিকে তাকানো যাইত না, চোখের দিকে তাকানো যাইত না, ভয় লাগত, ভয় লাগত, এইসব অবস্থা, এগুলো আসলে না দেখলে এগুলো ভাষা দিয়ে বর্ণনা করে বোঝানো যায় না কি অবস্থা। আমরা যদি বিদায় ফিরে ফিরে তাকাইতেছিলেন, তখন আমার মনে হইতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে চলে যান, তখন যে ফিরে ফিরে তাকাইতেছিলেন তাদের মক্কার দিকে, ওরকম একটা অবস্থা আমার মনের মধ্যে তখন ছিল, কি হজরতের অবস্থা। আর একটা অবস্থা হজরত আমি মনেই করতাম না, যখন কবিতা লিখতেন আমার মনে হইতো হয়তো বিলীন হয়ে গেছে, তার অস্তিত্ব তার মধ্যে নাই, কোনো হুশ নাই, কি যেভাবে লিখতেন, কি লিখতেন, পরিহাক একলা শুনতে মনে হইতো কি আল্লাহু আকবার, হজরত দিল্লি আল্লাহ পাক ঢালতেছে না, হজরত কলমের আগে গুণ লিখতেন, তখন হজরতের খাওয়া দাওয়া কোনো কিছু কোনো হুশ থাকতো না, কোনো খেয়ালই থাকতো না, একদম ঘন্টার পর ঘন্টা এরকম সব হয়ে গেছে। মন্দির শরীফে ছিল অন্যরকম হালাত, পাকিস্তানি লোকজন আসতো প্রচুর প্রচুর প্রচুর, এবং অনেকবার আমাদের ওখানে জল সেছে চারটায়, পাকিস্তানি লোকজন আগেই এসে থাকে, তখন হজরত খানাও খান নাই, আগেই এসে থাকতো ভাই কখন জলছে কখন জলছে, আমাদের তো দুইটা রুম ছিল, বিভিন্ন রুমে বসেই রাখতাম, কেউ কাউন্টারে বসেই রাখতাম, যে বসেন ওরা খবর দেবো ভাই, ওদের কাছে আমরা আসলে মুর্দা, ওদের যে জগ সব, ওদের যে অনুভূতি, ওদের যে হজরতের মানে কদর করার তরিকেই আমাদের জানাই, এদিক দিয়ে আমরা মনে হইতো ওদের কাছে আমরা আসলে মুর্দা দিলের মানুষ। আলহামদুলিল্লাহ আসর বাদ এরকম কয়েকদিন জল ছিল, এরপরে পাকিস্তানিরা একরকম অস্থির হয়ে গেল যে রোজ রোজ তো এরকম জলসা করা মুশকিল হয়ে গেল, আর আমার মনে হইতো খুদা না করুক এটা যদি জানাজানি হয় বা কোনো আইনি ঝামেলা হয় কিনা, কোন রকম ই হয় কিনা, অস্থির থাকতাম, আমার মনে হইতো যে আল্লাহ পাকের মেহরবানি, বাদশার দরবার, আল্লাহ পাকে হেফাজত করবে, নিজের অনুভূতি এরকম হইতো। আমরা জেদ্দায় যাব, জেদ্দায় রওনা হয়ে গেলাম, এক ভদ্রলোক মানে ফিরোজ মেহমান দাওয়াত বরকাতের সম্ভবত তার সঙ্গে সম্পর্ক না, আমাদের করাজি দাদা হজরতের খলিয়া মানালেন, ভদ্রলোকের নাম ছিল খুররম, খুররম সাহেব, ভদ্রলোকের ভাই বুঝতে পারি নাই, আসার দিন বুঝতে পারছি ভদ্রলোকের পুরা জ্বর, আমাদের মক্কা শরীফ থেকে এসে নিয়ে গেলেন তার গাড়িতে তার বাসায়, ওই দিন রাত্রেই তার বাসায় জলসা হইল, পাকিস্তানি অনেক সব পাকিস্তানি লোকজন আমাদের মধ্যে শুধু আমি হুজুরে মানতেশ শেখ আর হযরত আলা অনেক লোকজন আসলো এবং তার মধ্যে একটা লোক আসছিল যে ওইখানে যে টয়োটা কোম্পানির জেনারেল ম্যানেজার অনেক বড় লোক অনেক উঁচু কিন্তু তাদের আচার আচরণ কথাবার্তা পরিচয় না দিলে বোঝাই যাইত না যে এই লোকটা এত বড়। আমরা যেই লোকটার বাসায় থাকছি সে মনে করেন বছরে তার বাসার আর ভাড়াই দেয় 33,000 রিয়াল, তাহলে সে কত টাকা ইনকাম করে ওখানে? সেই লোকটা এমন ভাবে সার্ভিস দিল ওই দিন পরের দিন আসর পর্যন্ত, যাওয়ার সময় বললো যে হযরত তোমার বুখার মানে জ্বর, শরীরটাই লাল হয়ে গেছে, কিন্তু তার খেদমত সে আমাদের হযরতের জন্য যা করছে মানে কিছু কেনাকাটাও ছিল এই সার্ভিস। আমাদের এই দেশের লোকে তো আর মানসিকতাই নাই। তো আলহামদুলিল্লাহ ওই ওখান থেকে আসার পরে আমাদের তো মদিনা শরীফে যাওয়ার সময় যতই ঘনাই আসলো আস্তে আস্তে আমরা লক্ষ্য করলাম যে আমরা যে মক্কাশিব সারিয়া যাইতেছি এরপরে তো হযরতের এই বিদায়ের সময় কবিতাটা তো শুনবেন আপনারা। মদিনা শরীফে যাওয়ার পরে এর মধ্যে হযরতের খাওয়ার সমস্যার কথা বলছিলাম, পাকিস্তানি এক লোক ফিরোজ মিয়া সাহেব নামাজ বরকাত ওনার সাথে সম্পর্ক রাখেন, এক ইঞ্জিনিয়ার একটা ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ও দুই বেলা হযরতের জন্য খাবার নিয়ে আসতো। তো হযরতের জন্য খাবার নিয়ে আসতো সেটা আমরা চার জনে খাওয়ার পরও অনেক খাওয়ার বাচ্চা দিত, মাঝে মাঝে আমরা হুজুরের রুমে পাঠাইতাম। তো হুজুরও মার্শাল ওখানে অনেক দোস্ত আত্মীয় স্বজন আছে, তার ওখানে অনেক হাদিয়া দেওয়া হইতো আমাদের হুজুর দিতে খাইতাম মার্শাল্লাহ, তার ওখানে আলাদা এক দরবার ছিল। তো হযরতের ওখানে মনে করেন মানুষ ফিনল্যান্ড থেকে লোক আইছে দুইজন, ফিনল্যান্ড দুই বাংলাদেশি, তারপরে ভারতের আল্লাহর মতে মিনায় হযরতে মানে বায়াত হয়েছে, মানে 25-30 জন লোক বায়াত হয়েছে, বায়াতের কথা মদিনা শরীফ এক লোক বায়াত হয়েছে, সে 30 বছর ওখানে ইমামতি করে, পাঠান এক লোক এক মসজিদের ইমাম খতিব হযরতে ওখানে বায়াত হয়েছে। সে হয়েছে এমন একটা জায়গায় ওখানে মধ্যে একটু কথা বলি, দুই বুজুর্গর সঙ্গে দেখা হয়েছে, একজন হল আব্দুল গনি ফুলপুর রহমাতুল্লাহ আলাইয়ের নাতি, তার সাথে এক বাসায় আমাদের দাওয়াত খাওয়ার তৌফিকে হযরতের সাথে গেছি, উনি বয়ান করছেন, বয়ানের পরে সেই করছেন হযরতের মোনাজাত করার জন্য, হযরত করতে চান নাই, তাই সে কি অবস্থা সব লোক মানে ছটফট করে কাছে হযরতের মোনাজাত, হযরত চক্ষু উজে বলতেছেন সে সব লোকগুলি যে কি অবস্থা ভাই, ওই যে কোনো ভিডিও করারই থাকতো আজকে দেখানো যেতে আপনারা, তাহলে আপনারা বুঝতে পারতেন যে মানুষের হাল কিরকম কি হয়, মনে হয়েছে একটু চিৎকার করে কাঁদতে ভয় করতে পারি। সে লোকগুলোর অবস্থা আমার এখনো চোখে সামনে ভাসে, হযরত কিভাবে বলতেছিলেন আর ওই লোকগুলো কিরকম করতেছিল, এরকম করে বুড়ো বুড়ো লোক বয়স্ক বয়স্ক লোক কান্না করতেছিল। ওই লোকে পরে আবারও একদিন দাওয়াত দিয়েছিল কিন্তু পরে হয়তো যাওয়ার আর সুযোগ করতে পারেন নাই। এখানেও পাকিস্তানি এক ভদ্রলোক ওই দুই বেলা হযরতের খানা ভালো একটা চাকরি করতে ভদ্রলোক, ওনার বাসায়ও একটা মজলিস হয়েছিল, সে ওই দুই বেলাই মানে খানা নিয়ে আসতো, ওই খানাও আমরা নিজেরা খাওয়ার পর অনেক খানা বাচ্চা যাইত। হযরতুল্লাহ মনে করে কষ্ট হতে যে হারি এত খানা এইভাবে, হযরতুল্লাহর জন্য পাকিস্তানি লোকজন রাজা করছে, আমি দোয়া করি আল্লাহ তাআলা ওদের দুনিয়া আখিরাতের আলে উত্তম যা যা আল্লাহ তাআলা ওনাদের দান করে। মসজিদের নববীর কথা ভাই ওখানে কোনো কথা বলতে তো ভয়ই লাগে, আমার সবচেয়ে অসময় এটা মানে কোনো শেখায়তের সুরে বলি না, কষ্ট হইতে খুব যত হজ তারা সব জেয়ারতে যাইতে পুলিশরা যখন ইহাজেই করে গেছে সরাই দিতে তখন আমার খুব কষ্ট হইতো মনে, কিন্তু ভয়তে কোনো সমালোচনার চিন্তাও করতাম না, কিন্তু হজরতের ভাই ওখানে অবস্থা কিন্তু বসে হইতো বলতেছিলেন যে একটা লোক মক্কা সাহেবের ওখানে তিনি বলতেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার দাদা হাসান হুসাইনের দিল ডাক্তার কথা দিয়ে বলতেছিলেন, ওই অবস্থাটা ছিল ভাই আসি আমার বুঝে এখনো আসে না, আমি যতদূর খেয়াল আমার ওই লোকটা জিয়ারত করিয়া এবং পব্লিক থেকে জিয়ারত করি আর কি, সালাম সালাতে সালাম পেশ করি বাইরেই যাইতে আসে, খুব দ্রুত হাঁটতে আসতে একটা লোক, এবং লোকটা অনেক উঁচা লম্বা, অনেক হজরতের হজরত মনে করেন সামনে সামনে কথা একটু তাকাই এই কথা বলতেছি, এতখানি উঁচা লম্বা। আমার কষ্ট লাগতেছিল, আমি বুঝতেছিলাম লোকটা মোটামুটি কি বলতে চায়, কিছু যা বুঝি বুঝতেছিলাম। তা আমি আমার মনে মধ্যে ছিল আরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ, হুজুর এইভাবে ধরতেছেন একেবারে এরকম করিয়া, হুজুররা রাজি হইতেছেন না। আমার মনে যায় একটা প্রশ্ন, পরে সেই প্রশ্ন আমার হাল হয়েছে কি জন্য হইতেছিলেন না লোকটার, যে কেমনে একটা ধরেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ, হুজুর কেমনে ইয়া বললেন কিভাবে আসে, মনে হলো কি জানো রওজা আথায় দেশে কোন ইশারা পেয়ে দৌড়িয়ে গেছে, আমার কাছে এবং হজরতে এত মানে ওজোর খাই পেশ করছে, তারপরে সে অনুরোধ করতেছে না যদি এরকম করি, অনেক কষ্টের পর ওখান থেকে ফিরেছি, কিন্তু আমার মনের মধ্যে প্রশ্নটা রয়ে গেছে যে এরকমই হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বললেন থেকে বাইরে দৌড়িয়ে আসলেন, কি জানি মনের মধ্যে নানান প্রশ্ন আসে না, কিন্তু আমি তো কিছু বলতে পারি নাই হজরতকে। পরে হজরত নিজেই বললেন যে কি জন্য কি সেটা একটা ব্যাপার ছিল। তো মসজিদে নববীতে আমরা আরেকজন আসছিলেন যে বাংলাদেশি তাবলিগ জামাতের এক মুরব্বী আমাদের আইসিয়া গাড়ি করে ওনার ওখানে নিয়ে গেছে, তো ওনার ওখানেও গেছে, ওনার ওখানেও আলহামদুলিল্লাহ হযরতুল্লাহর সাথে গেছি, অনেক কথাবার্তা বলার হয়েছে। একদিন বাইতুল্লাহ দেখা হয়েছিল তার সাথে, মসজিদে নববীতে একদিন তার সাথে আমাদের দেখা হয়েছিল। হজরত তো মনে করেন মধ্যে সবই আগে যে আমরা একটা নির্দিষ্ট জায়গায় হজরত বসতে বা এরিয়ার মধ্যে পাওয়া যায়, কিন্তু এবার হজরত মনে হয় যেন আপনাদের কি বলবো পালাই বেড়াইছে আর কি, সোজা কথা ওই যেই এলাকায় সাধারণত আমরা বসি সেইখান থেকে অনেক দূর 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 যাইয়া বসছে লোক, সেটু মানে হজরত ওখানে বসে এবার একজনের সাথে যে একটু বলবেন আর রওজাতের দিকে তাকাইবেন, এমন জায়গায় বসতে রওজা দেখা যায় মিনার দেখা যায়। তা আমি একবার একটা আরজ করলাম হজরত এইবারটা কবিতার মধ্যে সবুজ গম্বুজের কথাটা আসুক, আলহামদুলিল্লাহ সে কবিতা লেখার আল্লাহ মেহরবানি করে ভাগ্য করে দিতে হজরত সে লাইন ওই কবিতার মধ্যে আসতে। তো ওইখানে একদিন আবার বসা ওখানে সাধারণত বৃহস্পতিবার এবং সোমবার অনেক লোকজন থাকে, গাওয়া ঠাওয়া খাওয়ায় এবং ইফতারি করে। হঠাৎ হজরত ওইদিন বসে বললেন কি যাদের এই গাওয়ার খাওয়া যায় না, এর মধ্যে মুফতি সাহেব একজন আমাদের সাথে ছিলেন, সে উঠে বলছে হজরত আমি চেষ্টা করতেছি যে দিনের গাওয়া পাইব কোথায়, খুঁজতে বাইরেই গেছে। কিছুক্ষণ পর আল্লাহর মেহরবানি এমন সুন্দর গাওয়া এবং খেজুর নিয়ে আসছে, আমি অবাক যে আজকে তো এখানে কেউ গাওয়া খায় না, কোথা থেকে কিভাবে নিয়ে আসলো। এর কিছুক্ষণ পর আমরা গাওয়া খাইছি, একটা লোক এসে হাজির, নর্থ বেঙ্গলের দিক বাড়ি মহিউদ্দিন বোধহয় নাম, সে এসে বলে হয়তো আমি আপনার ক্যাসেট শুনছি, আমাদের গ্রামে দেশে গেছিলাম বাসের মধ্যে ক্যাসেট শুনছি, শূন্য হুজুর আমি আপনার ভক্ত হয়ে গেছি। আমি বলি আপনি শুনলেন কেমন হুজুর, ও পাশে আবার লোকজন জিজ্ঞেস এই লোক কোথায় কি জিজ্ঞেস করি, হজরতের খোঁজ খবর নিয়ে তারপর আমাদের কাছে আসে হজরত, তারে বলে ও আবার দৌড়িয়ে গেছে, ও তো গাওয়া খাওয়ানোর জন্য নিয়ে আসে। তো ওই লোকটা আবার হলো ওইখানে চাকরি করে, 220 নম্বর খুঁটিতে সে বসে, ও যার আন্ডার চাকরি রয়েছে এক ইঞ্জিনিয়ার, সে হইল ওই সোমবার বৃহস্পতিবার এবং আইএমবে যদি 13, 12, 13, 14, 15 এই তিন দিন মানুষ ইফতারি করে, এই ওর কাজ। আর রমজান মাসে করে 115 নম্বর খুঁটিতে, সারা রমজান মাসে ইফতারি করে, এটাই ওর কাজ। ওই লোক শেষে বললো কি হজরত আমি গাওয়া বানাই নিয়ে আসবো না রাত্রি, তা ওই লোকে একটা ফ্লাস্কে করিয়া রাত্রে গাওয়া তো বানাই নিয়েই আসছে, সাথে কিছু মানে কাজে আমার সে সময় কম, বাজার দিয়ে কেনার মতো অবস্থা নাই, তা আমরা তো মনে করি তার মতো গাওয়া জাল দিলে ইয়ের মধ্যে গাওয়া হইয়া যায়, কিন্তু এই গাওয়া বানানোর একটা বিশেষ তরিকে আছে, ওর মধ্যে এলাচি তারপর জাফরান এইসব দিয়া অন্তত 5-6 ঘন্টা আগে বানাই রেডি করে রাখলে তারপর ওই ওই লোক সেই গাওয়া সব সরঞ্জাম নিয়ে নিয়ে রাত্রে হাজার ডুবে আসে আর এক ফ্লাস্ক বানাইয়াও নিয়ে আসে। এরপর আবার তরিকা শিখাইতেছে কিভাবে গাওয়া খাইবে। তো মক্কা শরীফ মদিনা শরীফ আলহামদুলিল্লাহ অনেকেই এবার হজরতের রুমে মদিনা ইউনিভার্সিটি থেকে 10-15-20 ছেলেমেয়ে আসছে, বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কথা, বিভিন্ন আলাপ আলোচনা। ছেলেগুলি হজরতলার কথা শুনিয়া এমন ভাবে তাকাইছিল মনে হইতে যেন মানে মধু চাক থেকে যেন মধু চোষণ করিয়া নেয় ঠিক ওই রকম করে তাকাইছিল কি বলতে। এবং আল্লাহর মেহেরবানি এই ছেলেদের মধ্যে থেকে তারা শুনে এত খুশি হয়েছে। পরের দিন আবার এসে কিছু ছেলে আলো হজরতে বায়াত হয়ে গেছে, আবার ওরা দুই শ্যালক ছিল তারা আবার কয়েকজন মিল্লা আমাদের আবার বাইক খাওয়াইছে ওই বাইতুল্লাহ মসজিদের নববীর চত্বরে বসে। আবার এর মধ্যে একটা সবচেয়ে অলৌকিক ঘটনা যেটা হয়েছে সেটা হলো আমাদের সাথে যে ছেলেরা গেছিল রেজবি, ও তো একটু সরল সোজা টাইপের ছেলে, একটু মানে খুব একটা যে চালাক চতুর্ভ এই ধরনের আমার মনে হয় নাই, সেটা ভালো। আমরা যখন ও আমাদের পিছনে ছিল ছেলেটা রজাথারের পাশে দাঁড়িয়ে সম্ভবত কাঁদতেছিল, কাঁদতেছিল পরে এক লোক আসে ওরে ওখানে ধরছে ধরছে। এরপরে আমরা তো মনে করেন জিয়ারত করিয়া সালাত সালাম পেশ করে বাইরে হয়ে গেছে, কিন্তু ও দেখে আসতেছে। তারপরে আমি ওরে ফোন করছি, হজল বলে যে এই সময় ফোন না করা ভালো। তারপর আমি যখন ফোনটা দশ পিছনে বলছি যে ভাই তুমি তো উর্দু বাংলায় না পারলে তুমি ইংলিশে ওদের সঙ্গে কথা বললো, ও আবার এই সুযোগটা পাইয়া সে ভাই ইতিহাস 2 ঘন্টা ওরে রাখছে,
আটকাইছিল ওখানে,
আটকাইছিল। তাই যে 2 ঘন্টা
জিয়ারতের এখানে কি করো এত লম্বা সময় কেন?
আমিও নিজেও বুঝতে পারি নাই, পরে হজরতের কথায় বুঝতে পারছি, কিন্তু ওরে আল্লাহ তালা ও আবার আমার কাছে হজরতের কাছে আমার সালাম দিয়ে বললেন আমার জন্য দোয়া করে। ওর একটু খোশমজাজ আমার মনে হয়েছে টেলিফোনে, তো মানে হজরতের তাওয়াজ্জুর বরকতে ওরে আল্লাহ তালা এমন ভাবে জবান খুললে কত বড় বড় লোকজন শেষে ওর জ্বালায় ওরা মানে তার এরকম করছে। এক লোক ওই কোরআন শরীফ নিয়ে ও একটা কি জানি আয়াত বলছে একটা কোরআন শরীফ নিয়ে আসছে তুমি নিজেকে আলেম মনে করলো আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদে নববী রওজা থারে দাঁড়াইছো, তুমি কালামে পাক আল্লাহ সেটা তুমি বাম হাতে করে রাখছো, এটা কি মানে আদবের খেলাফ না? কি করতেছো তুমি মানে নাটক ইংলিশে কথা বলো যে না আমি ও ভাঙ্গা উর্দু কিছু পারি, আমি ইংলিশে কথা বলতে পারি, ঠিক আছে তোমাকে দেখে ছাড়বো। ওই একজন ইংলিশ এলা ডাকছে, ইংলিশ এলা ডাকিয়া ও মানে এমন সব প্রশ্ন করছে, এমন সব কথাবার্তা বলছে, আর বলছে যে ভাই আমি এক একটা কথা বলছি আর হজরতের কথা বুঝতে করছি, কোরআন হাদিস বুঝাইতে পারতো, কিন্তু এমন একটা যুক্তি এক এক সময় খাড়া করছে যে ওরা পরে কয় কিন্তু ভাই আমার তোমার 2 ঘন্টা সময় নষ্ট করছো, আমি তো একটু রিয়াজুল জান্নাহ যাইতে পারতাম সেই সময়টা নষ্ট করছে, কিন্তু এখন যখন আমার উজু নেই ঠিক আছে তুমি উজু করিয়ে আসো, তারপর তো আমার ঢুকতে দেবে না। তখন বলছে না তুমি উজু করে ওই লোকটার নাম দাউদ বিন দাউদ, তো বলছে তুমি আসিয়া পুলিশের কাছে বললো যে আমি দাউদ বিন দাউদের সাথে কথা বলবো, তো আমি উজু করিয়ে আসবে আসিয়া বলছে ভাই এই দাউদ বিন দাউদ একটু দেখে দাও, তো ওই দাউদ বিন দাউদ করে আসিয়া নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মানে রিয়াজুল জান্নাহ এমন এক জায়গায় একটা সুন্দর মতো দাঁড় করাই দিয়েছে, ও ইতমিনার সাথে নামাজ টামাজ পড়িয়া আমি ওদের কিন্তু একটু দুশ্চিন্তা ছিলাম যে ও বাইরেই আমার এখন দেশে ভাই আমি আসতেছি আলহামদুলিল্লাহ আমি হয়তো আইছি, তখন আমি একটা দুশ্চিন্তার স্বস্তি নিঃশ্বাস পেয়েছি যে না ছেলেদের কোনো সমস্যা হয় না। আইসা তো তারপর হজরতের কাছে শুনেইল মাশাআল্লাহ, সে অনেক কথা বলতে এবং খুব খুশি যে মনে মনে সেটা দোয়াও করছি মাশাআল্লাহ। তো ও সবসময় খেয়াল করছে হজরতের কথা, হ্যাঁ, আমি হজরতের কথা চিন্তা করছি আর এক একটা কথা আমার সাহসও বাজি গেছে, আল্লাহ তোমাকে ফিরলে লাগবে শুক্রিয়া। তো সর্বোপরি এবারের ভাই আমাদের যে সফর হয়েছে, আমি তো গুছাইয়া বলতে পারলাম না, এক এক সময়ের অবস্থা মানে এগুলি মানে বাস্তবে দেখে যে অনুভূতি আর সেইটা ভাষা দিয়ে প্রকাশ করা একটা ভিন্নতর, সব জিনিস মানে অনুভব করা গেছে কিন্তু বলা যায় না। মনে করেন হজরত রাতে খানা খাইতে বলবো, কবিতার এক লাইন আসছে, এমন হয়েছে যে হজরত বাথরুমে ঢুকে আবার খুললাম মহারাজ সাহেবের বলছে তো এইটা লেখ হইলেন, এবং সেখানে উর্দু হয়েছে এবং ওই পাকিস্তানিতে বাংলা যেটা লেখছে ওইটার পাকিস্তানের কাছে হয়তো একটু এমনি তো বুঝি না, আবার হয়তো আবার ওইটার উর্দু তাদের ট্রান্সলেট করে শুনেছে, এই যে খুশি বাক বাক বাসারা আলহামদুলিল্লাহ। তারপর উর্দু একটা হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা শুনে তো ওরা মশলা পাগল বসতেই গেছে। সর্বোপরি আপনারা সকলে দোয়া করেন আল্লাহ তালা হজরত খায়াতে তো ইবাদত করেন, আল্লাহ তালা হজরত সুস্থ করে দেয়, আল্লাহ তালা তার সমস্ত হাল আওলাদ বংশধর সহ সবাইকে আল্লাহ তালা মেহরবান গিয়া সিফাই কামাল আদালা দায় মানসিক ফরমায় বাসায় অসুস্থ আছে সকলের যে আপনারা দোয়া করেন, আমরা যদি এই দেবতার কদর করতে পারি আল্লাহ তালী আমাদের এই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
রিজভিকে নিয়ে 2 ঘন্টা আটকে রেখেছে ওখান থেকে, খুব যা করছে শুনলে আজীব লাগে, আল্লাহ তাআলা বহুত মদত করছে ওর প্রতি। খুব গোসা টোসা করে রাগ হয়ে ওদের ধরে ধরে নিয়ে গেছে, আমি সাথীদেরকে নিয়ে সোজা আইসে পড়ছি, আইসে বাইরে চত্বরে বাবু সালামের সামনে এক জায়গায় দোয়া করে চলো ভাই। আনসারি আমি বুঝতে পারছি আনসারির চেহারায় অস্থিরতা পেরেশানি টেনশন, যা ছেলেটা কি হলো ওখানে, আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করার তৌফিক হয়েছে, জল্লাহুম্মা কি করা ও ছেলেটা রেখে চলে যাবো, চলো আমরা বাসায় যাই গে, বাসা তো দূরে সেখান থেকে চলে গেছি। আজীব মামলা, আল্লাহাক ওকে এত মদত করছেন এত সাহায্য করছেন যে একদম মানে যারা বরাবর ভয় পায়নি, ভীষণ স্ট্রংলি ওদের সঙ্গে ওর যা জানে এইটুকু দিয়ে লড়াই করতে থাকছে। ও এক প্রশ্ন তুলছে, ভাই তোমরা আমাদের ধরেছ, আমি রসুল ইসলামের রোজার সামনে দাঁড়াইলাম কেন এত লম্বা আর কানলাম কেন, আমি আল্লাহ রসুল ইসলামের সামনে দাঁড়ায় দুরুদ শরীফ পড়লাম আর এই চোখের পানি ফেললাম, তা আমার অপরাধ হয়ে গেল, আর এই যে লোকগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোজা শরীফের সামনে দাঁড়ায় লাগাতার সে ছবি তুলতে থাকে, এটা কি গুনাহ না, এটা তোমরা বাধা দিলে না কি জন্য, কেন সেখানে বললো না যে এটা ঠিক না, ওদের কেন বাধা দেও নেই আর আমার আসছে বাধা দিতে, ও ওদের পাল্টা ধরেছে, বলো এটা গুনাহ কিনা আমাকে বলো, বলো হ্যাঁ এটা গুনাহ, তো সেটা করো না কেন, সেটা বাধা দেন। এরকম একটা ওর একটা বলো পাল্টা আরেকটা বলে, ওলাই ওই প্রস্তুত করছে, ওরা স্বীকার করছে যে হ্যাঁ ভাই এটা গুনা, ফের এটা বন্ধ করো না কেন। আজকে ওর কাছ থেকে ইংলিশে শুনলে মজা হবে, ও যেভাবে বলে ইংলিশ বাংলা আজীব তামাশা করে, এত কিছু জানে তা আমিও জানতাম না, অনেক ঢং ঢাং জানে।